ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, তার দেশ বাংলাদেশকে উন্নয়ন সহায়তা প্রদানের ক্ষেত্রে গভীরভাবে জড়িত।
থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
ভারতের অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতে জমা দিলেন বিদেশে বেআইনি ব্যাংক অ্যাকাউন্টের অধিকারী ভারতীয় নাগরিকের তালিকা।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বর্ধমানে উগ্রবাদী বিস্ফোরণ ও প্রশিক্ষণ প্রসঙ্গ এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। বাংলাদেশের বিচারকরা যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে সেদেশের বৃহত্তম ইসলামপন্থী দলের প্রধানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ঢাকায় ৩ সদস্য বিশিষ্ট একটি বিশেষ ট্রাইব্যুনাল আজ বুধবার সাবেক মন্ত্রী 71 বছর বয়সী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে এই দীর্ঘ প্রতীক্ষিত রায় দিয়েছে। জুন মাসে এই রায় ঘোষণা বিলম্বিত হয় কারণ চিকিৎসকরা জানান নিজামী অসুস্থ বলে আদালতে হাজির হতে পারবেন না। উগ্রপন্থী ইসলামী দল জামাতে ইসলামের নেতার বিরুদ্ধে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য ৯ মাস ব্যাপী যুদ্ধের সময় গণহত্যা, হত্যা, নির্যাতন এবং সম্পত্তি ধ্বংসে তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। এর নেতৃত্বে রয়েছেন বিচারপতি এনায়েতুর রহিম। তিনি আদালতে বলেন, নিজামকে মন্ত্রী করা মারাত্মক ভুল আর এটা মুক্তিযুদ্ধের শহীদদের গালে চপাটাঘাতের সামিল। নিজামীর বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা সহ ৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়তে সন্তোষ প্রকাশ করেছেন। নিজামীর আইনজীবী তাজুল ইসলাম হতাশা ব্যক্ত করেছেন। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই রায় দ্রুত কার্যকর হবে।
মানুষকে হত্যা করার জন্য তিনি সব রকম ষড়যন্ত্র, পরিকল্পনা এবং নীল নকশা এঁকেছেন। তাকে আজকে আদালত সবচেয়ে উচ্চ শাস্তি দিয়েছেন।
রায়ের প্রতিবাদে জামাতে ইসলামী ৩০শে অক্টোবর এবং ২রা ও ৩রা নভেম্বর ৩ দিনের হরতাল ডেকেছে। ইতিমধ্যেই সারা দেশে জামাত ছাত্র শিবিরের ৩০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামাত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ১০০ আহত হয়েছেন। আওয়ামী লীগ, গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের তরফে উল্লাস প্রকাশ করা হয়েছে। ওদিকে রায় ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে মৃত্যুদণ্ড বাতিল করার প্রথম পদক্ষেপ হিসেবে শাস্তি বিলম্বিত করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, তাঁর দেশ বাংলাদেশকে উন্নয়ন সহায়তা প্রদানের ক্ষেত্রে গভীরভাবে জড়িত। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার প্রতিবেদনে।
ঢাকায় বুধবার সকলের জন্য টেকসই জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ফোরামের আয়োজিত এক আলোচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সহ অনেক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে তার দেশ। দাতা দেশগুলো ওয়াদা অনুযায়ী অর্থ ছাড় করে না। মঙ্গলবার অর্থমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে আলোচকরা জানতে চাইলে ড্যান মজীনা বলেন,
America's perspective, we're in terms of our development assistance to Bangladesh.
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে তার দেশ বাংলাদেশকে প্রতি বছর ২৫ কোটি আমেরিকান ডলার অর্থাৎ প্রায় ২১০০ কোটি টাকা উন্নয়ন সহায়তা প্রদান করে আসছে। এ পরিমাণ অর্থ প্রতি বছরই বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে খরচ হচ্ছে বলে উল্লেখ করে ড্যান মজীনা বলেন, এ বিষয়ে কারো মনে কোনো সন্দেহ থাকলে তিনি দেশের ৬৪টি জেলা ঘুরে দেখলেই এর প্রতিফলন দেখতে পাবেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এদিকে ওয়াশিংটনে গতকাল থেকে শুরু হয়েছে তৃতীয় যুক্তরাষ্ট্র বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগের আলোচনা। দুদিন ব্যাপী এই আলোচনায় যুক্তরাষ্ট্রের তরফে প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই আলোচনা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। সিরিয়ার উত্তরাঞ্চলে যে কুর্দি যোদ্ধারা কোবানি শহরে ইসলামিক স্টেট চরমপন্থীদের সঙ্গে লড়ছে, আরও সৈন্য তাদের সঙ্গে যোগ দেবে। কয়েক সপ্তাহ ধরে সেখানে লড়াই চলছে। ফ্রি সিরিয়ান আর্মির 50 জন বিদ্রোহীর এক দল বুধবার কোবানি গিয়ে পৌঁছয়। তারা তুরস্ক থেকে সিরিয়ায় গেছে। তারা যাদের সঙ্গে যোগ দিয়েছে তারা গত 3.5 বছর সিরিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে। জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাটার মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট গাই স্কটকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। সাটা লন্ডনে মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যেই জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী এডগার লঙ্গো রাজধানী লুসাকায় ওই সংবাদ ঘোষণা করেন। লন্ডনে সাটা চিকিৎসাধীন ছিলেন, তিনি কোন রোগে ভুগছিলেন সে কথা প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, 90 দিনের মধ্যে জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। 1994 সালে দক্ষিণ আফ্রিকার FW de Klerk-এর পর মিস্টার স্কটি হবেন আফ্রিকায় প্রথম শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। জাম্বিয়ার নতুন নেতার বয়স 70 বছর। তিনি জাম্বিয়ায় জন্মগ্রহণ করেন যখন সে দেশ ব্রিটিশ শাসিত নর্দার্ন রোডেশিয়া ছিল। বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচক সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 173তম। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ভারতের নিচে রয়েছে বাংলাদেশের সূচক। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বিশ্বের 189টি দেশের রাজধানী বা প্রধান শহর ছাড়াও প্রত্যেক দেশের দ্বিতীয়, তৃতীয় বা উন্নত শহরসমূহের ব্যবসা বাণিজ্যের পরিবেশ ও বিনিয়োগের নিরাপত্তার বিষয়গুলো এ সূচক তৈরিতে বিবেচনায় নিয়েছেন বিশ্লেষকরা। বৈশ্বিক সূচকে সর্বোচ্চ স্থানটি এবার দখল করেছে সিঙ্গাপুর। প্রথম 10টি দেশের মধ্যে সিঙ্গাপুর ছাড়াও অন্য 9টি দেশ হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, হংকং, চীন, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
বিদেশের ব্যাংকে সন্দেহভাজন ভারতীয় নাগরিক যাদের কালো টাকা আছে এমন 627 জনের বেআইনি অ্যাকাউন্টের তালিকা সুপ্রিম কোর্টে বুধবার পেশ করা হয়েছে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুধবার ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি শীর্ষ আদালতে জমা দিবেন বিদেশে বেআইনি ব্যাংক অ্যাকাউন্টের অধিকারী 627 জন ভারতীয় নাগরিকের তালিকা। এই অভিযোগ নিয়ে তদন্ত করবে শীর্ষ আদালতের নিয়ন্ত্রণে থাকা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। এদের নাম অবশ্য সুপ্রিম কোর্ট বুধবার প্রকাশ করেনি। 2015 মার্চ মাসের মধ্যে এই 627টি অ্যাকাউন্টের টাকা সম্পর্কে তদন্ত শেষ করবার নির্দেশ দেওয়া হয়েছে সিটকে। তারপরেই বিদেশি ব্যাংকে কালো টাকার মালিকদের নাম প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। অ্যাকাউন্টগুলির তালিকা দিয়েছে বিদেশি বিভিন্ন সরকার, কিন্তু তাদের শর্ত হল অপরাধী প্রমাণ না হলে কোনো নাম প্রকাশ করা চলবে না। তবে বিদেশে থাকা লক্ষ লক্ষ কোটি টাকা এতদিনে ভারতে ফেরানো সম্ভব হবে বলে সুপ্রিম কোর্টের এই উদ্যোগের পর আশা করা হচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রাশিয়া বুধবার সাফল্যের সঙ্গে একটি মনুষ্যবিহীন রকেট উৎক্ষেপণ করেছে। রকেটটি কাজাখস্তান থেকে সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছে। এর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রে এক মারাত্মক বিস্ফোরণে একই ধরনের মিশন ধ্বংস হয়ে যায়। একটি সয়ুজ রকেট এবং প্রোগ্রেস 57 মালবাহী নভোযান বৈকনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। আজ পরে নভোযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করবে। মঙ্গলবার ভার্জিনিয়ার ওয়ালপস দ্বীপের রকেট উৎক্ষেপণ অঞ্চল থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয় নভোযানটি। বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। ISS-এ নভোযানটির প্রয়োজনীয় পণ্য সরবরাহের তৃতীয় মিশনে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। শ্রীলঙ্কার দক্ষিণ মধ্যাঞ্চলে এক ভূমিধসে বিপুল সংখ্যক বাড়ি চাপা পড়ে, অন্তত 10 জন নিহত হয়, নিখোঁজ শত শত মানুষ। প্রচণ্ড বৃষ্টিতে ভূমিধসের সূচনা হলদুমুল্লা গ্রামটি রাজধানী কলম্বোর 192 কিলোমিটার দূরে অবস্থিত। ওই অঞ্চলটি দেশের চা উৎপাদনের এলাকা। বিশ্ব সংবাদ শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বর্ধমানে উগ্রবাদী বিস্ফোরণ ও প্রশিক্ষণ প্রসঙ্গ এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে, যেমনটি একটু আগেই শুনলেন, বর্তমানে উগ্রবাদী বিস্ফোরণ ও প্রশিক্ষণ প্রসঙ্গ এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। আমরা হয়তো সকলেই জানি যে গত 2রা অক্টোবর পশ্চিমবঙ্গে বর্ধমানের খাগড়াগড় এলাকার একটি বাড়িতে বোমা বিস্ফোরিত হয়। অভিযোগ রয়েছে যে ওই বাড়িতে বোমা তৈরির সাজ সরঞ্জাম এবং অন্য সব অস্ত্রশস্ত্র ছিল। অভিযোগ আরও রয়েছে যে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী দল জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি সেখানে সক্রিয় হয়ে উঠেছে এবং এদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি হামলা চালানো। কেবল বর্ধমান নয়, অন্যান্য জায়গায়ও এসব ব্যাপারে তদন্ত করে দেখছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। সেখানকার বিরোধী দলগুলো এর জন্য দায়ী করছে তৃণমূল কংগ্রেস দলকে, কারণ যে বাড়িতে এই বিস্ফোরণটি ঘটে তার মালিক হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা নুরুল হাসান চৌধুরী। বিস্ফোরণের পর ওই বাড়িতে প্রবেশে বাধা দেন কিছু মহিলাও। এরই মধ্যে মাদ্রাসা, যে এই সব উগ্রপন্থীদের রিক্রুটমেন্টের প্রধান জায়গা, সে নিয়েও তর্ক বিতর্ক চলছে পক্ষে বিপক্ষে। গতকালকের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হচ্ছে, জামাতুল মুজাহিদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণহানির ছক কেটেছে। এ ব্যাপারে বাংলাদেশকে বিশেষ ডোসিয়ার দেওয়ার কথাও বলেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন সার্ক সম্মেলনে তদন্ত রিপোর্ট সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসব ব্যাপারে অবহিত করবেন বলে কথা আছে। সমস্ত খবরই উদ্বেগজনক। ভারত, বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিয়ে সকলেই উদ্বিগ্ন এমন এক সময় যখন বিশ্বে অন্যত্র উগ্রবাদী জঙ্গিরা তৎপর। শ্রোতাদের প্রশ্ন উত্তরের মধ্য থেকেই আমরা আজ প্যানেলিস্টদের মূল্যায়ন শুনব। আজ আমাদের অতিথিদের মধ্যে রয়েছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ডক্টর সাঈদ ইফতিকার আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেন পলিসির অধ্যাপক জয়ন্ত কুমার রায়। অধ্যাপক জয়ন্ত রায়, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
এবং ঢাকায় থেকে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক শাফকাত মুনির। শাফকাত মুনির, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে চলে যাচ্ছি। প্রশ্নকর্তাদের কাছে অনুরোধ, আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্য এবং প্যানেলিস্টদের উত্তরদাতাদের প্রতিও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানো। প্রথম প্রশ্নটি নিচ্ছি পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
হ্যালো, হ্যাঁ, আমি ফরিদপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী বলছিলাম। সম্প্রতিকালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে যে বিস্ফোরণের ঘটনা ঘটল, এর সাথে বাংলাদেশের জেএমবির সম্পর্কতা নিয়ে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ মিডিয়ায় আমরা যেভাবে নানা খবর পাচ্ছি, তাতে বাংলাদেশে কয়েক বছর ধরে যে জঙ্গি উত্থান হয়েছিল, এরা কি পশ্চিমবঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করে নতুনভাবে সংগঠিত হওয়া এবং তৎপর হয়ে বাংলাদেশ সহ এই উপমহাদেশে যে ইসলামের নামে যে নতুন একটা ঘোষণা এসছে আল কায়দার প্রধান জাওয়াহরির কাছ থেকে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তারই ধারাবাহিকতা কিনা, না ভারত জুড়ে যে এক ধরনের ইসলাম পন্থীদের কাশ্মীরে রয়েছে, অন্যান্য জায়গায় রয়েছে, এটারই অংশ কিনা গোয়েন্দা সংস্থা বা ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে কিছুটা কোণঠাসা করার জন্য বা অপবাদ দেওয়ার জন্য এ ধরনের কোন প্রচারণা চালাচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকা প্রয়োজন বলে আমরা মনে করি এবং এই জাতীয় প্রশ্ন আমাদের রয়েছে।
মনিরুজ্জামান নাসিম আলী তিনটি প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন হচ্ছে যে
পুরনো জঙ্গিবাদীরা যারা 2005 সালের দিকে বাংলাদেশে জঙ্গি আক্রমণ চালিয়েছিল তারা কি নতুন করে তৎপর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে, এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ধারাবাহিকতা কি না? তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কাশ্মীরের মতো আঞ্চলিক সমস্যা নিয়ে এই উগ্রবাদ কি না, আর শেষ প্রশ্ন ছিল যে বাংলাদেশকে অপবাদ দেওয়ার জন্য এই ধরনের প্রচারণা কি না ভারতের তরফ থেকে। আমি প্রথমেই ডক্টর সাঈদ ইফতিকার আহমেদের কাছে যাচ্ছি।
উনি একটি ভালো প্রশ্ন করেছেন। আমি ওনার উত্তর দেওয়ার আগে আমি একটু যেটি বলতে চাই সেটি হচ্ছে, যখন আমরা জঙ্গিবাদ বা জঙ্গি সংগঠন বলি তখন কিন্তু তাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি সম্পর্কে কিন্তু এক ধরনের পরিষ্কার ধারণা আমাদের সামনে আসা। তাই আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে আমি ওনার উত্তর দিতে চাই। সেটি হচ্ছে, এরা জঙ্গি সংগঠন বলে অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে মাফিয়া লাইক অর্গানাইজেশন, তারা কিন্তু ব্যাপারটা তা নয়। তাদের কিন্তু একটি রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, এবং তাদের যে রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হচ্ছে সন্ত্রাস। তারা সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের যে রাজনৈতিক লক্ষ্য সেই রাজনৈতিক লক্ষ্যটাকে তারা হাসিল করতে চায়, এবং সেই রাজনৈতিক লক্ষ্য হাসিলে সন্ত্রাসের পাশাপাশি তারা যে জিনিসটি চাচ্ছে, যেটিকে তারা ব্যবহার করছে সেটা হচ্ছে ধর্ম। ধর্মকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক লক্ষ্য, এখানে হচ্ছে প্রশ্ন আসতে পারে তাদের রাজনৈতিক লক্ষ্যটা কি। আমি যেভাবে দেখি তাদের রাজনৈতিক লক্ষ্য হচ্ছে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, একটি ফ্যাসিবাদী সমাজের জন্ম দেয়া, এবং সেই ফ্যাসিবাদী সমাজকে জাস্টিফাই তারা করছে ধর্মের ছদ্মবরণে। যখন আমরা দেখেছি যে যেগুলিকে আমরা উন্নয়নশীল দেশ বলি, সেই উন্নয়নশীল দেশগুলো বিশেষত মুসলিম প্রধান উন্নয়নশীল দেশ এবং ভারতে রাজনীতিতে ধর্ম একটি বড় ভূমিকা পালন করে, এবং সমাজ এবং রাষ্ট্রের ধর্মের একটি বড় ভূমিকা রয়েছে। এই জায়গাটিকে এক্সপ্লয়েট করে সন্ত্রাসের মাধ্যমে এই এই গোষ্ঠীগুলো আসলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং উনি যে প্রশ্নটি করেছেন, এর সাথে আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠনগুলো তাদের তার যোগাযোগ রয়েছে কিনা, অবশ্যই তাদের সরাসরি যোগাযোগ না থাকলেও হয়তো সরাসরি আছে কি নাই তারা, যারা গোয়েন্দা রয়েছেন ওনারা বলতে পারবেন। কিন্তু তাদের যে মূল যে প্রেরণা, যে রাজনৈতিক প্রেরণা, তারা যে আন্তর্জাতিক যে জঙ্গিবাদ, সেই আন্তর্জাতিক জঙ্গিবাদ থেকে তারা সেই প্রেরণাটুকু পাচ্ছে, এবং তাদের মধ্যে এক ধরনের কমিউনিকেশন রয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি। সুতরাং সে সমস্ত জিনিসগুলিকে তারা এক্সপ্লয়েট করে তাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্রে সে রাষ্ট্র ক্ষমতাকে নেয়া এবং এক ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রের জন্ম দেয়া।
ধন্যবাদ অধ্যাপক জয়ন্ত কুমার রায়।
হ্যাঁ, আসলে অধ্যাপক ইফতিকার যা বললেন তারপরে আর খুব বেশি কিছু বলার নেই, যদিও প্রশ্নকর্তা অনেকগুলি প্রশ্ন জুড়ে দিয়েছেন। এটা অবশ্যই ঠিক যে জঙ্গি সংগঠনগুলির মধ্যে নানা ধরনের সমন্বয় গড়ে ওঠে, কোনটা জাতীয় স্তরে কোনটা আন্তর্জাতিক স্তরে, সেটা আমরা সবসময় শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বুঝতে পারি না। তা গোয়েন্দা অনুসন্ধানের প্রতিবেদন যখন হাতে আসবে তখন হয়তো এইসবগুলো কিছু কিছু বোঝা যাবে। আর বর্ধমান বা অন্যত্র যে এই ধরনের কিছু কিছু কার্যকলাপ হচ্ছে সে সম্পর্কে প্রতিবেদন অনেকদিন ধরেই প্রকাশিত হচ্ছিল, এমনকি বাংলাদেশের সংবাদপত্রগুলোতেও প্রকাশিত হচ্ছিল, কিন্তু এখানে যথেষ্ট সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এই সম্প্রতি কয়েকদিন যাবৎ এটাকে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় যে পুরনো যে জামাত তাদের যেমন এর সঙ্গে একটা যোগাযোগ আছে, যারা একসময় হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছেন এবং তার কিছু সঙ্গী সাথীর প্রাণহানি হয়েছিল, তারা আছে। এবং এই জঙ্গি গোষ্ঠীগুলো বিভিন্ন নামে এবং পরিবর্তনশীল নামে তারা যে নানা জায়গায় সক্রিয়তা আমরা জানি, সে কাশ্মীরেও সক্রিয়, পাকিস্তানেও সক্রিয়, বাংলাদেশেও সক্রিয়। এখন ওদের সক্রিয়তাটা পশ্চিমবঙ্গে যেন হঠাৎ নজরে এসে গেছে, যদিও আমরা জানতাম যে এরা এখানে রয়েছে, যেহেতু শেখ হাসিনা অত্যন্ত কঠোরতার সঙ্গে এদেরকে দমন করার চেষ্টা করছেন এবং তারা অনেকেই পালিয়ে চলে আসছে কাছাকাছি পশ্চিমবঙ্গে। এই খবরটা আমাদের অল্প স্বল্প আসত, কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে থেকে সবকিছু সঠিক পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।
ধন্যবাদ জনাব শাফকাত মুনির।
জি, আমি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি, কেননা আমার এর আগে অধ্যাপক ইফতেখার এবং অধ্যাপক জয়ন্তরা যথার্থই বলেছেন যে এই বিষয়টি এখন শুধুমাত্র বাংলাদেশের জন্য হুমকি নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও বটে। জনাব মনিরুজ্জামান নাসিম আলী যে প্রশ্নগুলো তুলেছেন খুবই চমৎকার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নের ব্যাপারে আমি একটু এলাবোরেট করতে চাই। যে বিষয়টি এখন আমাদের সামনে আসছে তা হলো যে 2005-এ যে সিরিজ বোমা হামলা সংঘটিত হয় জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের দ্বারা, এবং তারপরে 2006 পরবর্তী এবং 2006 এবং তার পরবর্তী সময়ে বারংবার দেখেছি যে জেএমবি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর উপর বিভিন্ন সরকার তাদের কার্যক্রমের উপরে বন্ধ করার জন্য কাজ করে গেছেন। তার ফলে বোঝা যাচ্ছে যে জেএমবির একাংশ সীমান্ত ওপারে পশ্চিম বাংলায় গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে বা আশ্রয় নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েক বছর ধরে এই জঙ্গি সংগঠনের উপরে গবেষণা করেছি এবং আমার গবেষণায় আজ থেকে 5-6 বছর আগে আমি দেখেছি বিভিন্ন রিপোর্টের মাধ্যমে যে এখান থেকে জঙ্গিরা ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। অতএব প্রথমে যে বিষয়টি চলে আসে তা হলো যে জঙ্গি সংগঠনের কার্যক্রম আর কোনোভাবে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আর সীমাবদ্ধ নেই। অতএব ভারত ও বাংলাদেশের মধ্যে যে বিদ্যমান সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ক যে সহযোগিতার কার্যক্রম রয়েছে তাকে আরো বৃদ্ধি করতে হবে, কারণ আমরা উভয়ই এখন একটি বিশেষ গোষ্ঠী বা বেশ কিছু গোষ্ঠী দ্বারা আমরা উভয়ই আক্রান্ত বা উভয়ই আমরা এদের কাছ থেকে হুমকির সম্মুখীন। আরেকটি জিনিস আমি বিশেষভাবে বলতে চাই যে শুধুমাত্র পশ্চিম বাংলায় নয়, আমরা দেখেছি পত্রপত্রিকায় যে আসামের মুখ্যমন্ত্রী, ভারতে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন যে আসাম সরকার ও জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন। অতএব ব্যাপারটি এখন কিন্তু আর শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, এটা বরং উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের মধ্যেও ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে, যে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন।
ধন্যবাদ শাফকাত মুনির। আমরা এখানে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। বিষয় হচ্ছে বর্ধমানে উগ্রবাদী বিস্ফোরণ ও প্রশিক্ষণ প্রসঙ্গ এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া। প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পরবর্তী কলারের কাছে আমরা যাচ্ছি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। রুমি বাড়ি ঢাকা থেকে বলছি। পশ্চিমবঙ্গে বর্ধমানে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে গেল, সেটি কি কেবল স্থানীয় উগ্রবাদীদের কাজ নাকি এর সঙ্গে আন্তর্জাতিক উগ্রবাদীদের চক্র জড়িত? কারণ বিশ্বব্যাপী উগ্রবাদ যেমন মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে মনে হয় এ থেকে ভারত কিংবা বাংলাদেশও মুক্ত নয়। আপনাদের মন্তব্য জানতে চাই। ধন্যবাদ।
আরো একজন আছেন লাইনে, এই ম্যারিল্যান্ড কলম্বিয়া থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমি মেরিল্যান্ড কলাম্বিয়া থেকে কাইয়ুম খান বলছি। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে বর্ধমান এলাকায় যে অপরাজনীতি হচ্ছে, যে ধর্মীয় সন্ত্রাসের একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, এটা অত্যন্ত গভীর উদ্বেগের বিষয়। কেননা বাংলাদেশ ভারত সীমান্ত অত্যন্ত জনবহুল এবং ছিদ্রবহুল। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে যারা জড়িত যে সমস্ত সংস্থা এবং সরকারের যে অঙ্গগুলো, তারা এ ব্যাপারে কতটা সিরিয়াস? বিজ্ঞ আলোচক কিন্তু যদি এ ব্যাপারে দৃষ্টিপাত করেন তাহলে খুশি হব। ধন্যবাদ।
প্যানেলিস্টের কাছে যাওয়ার আগে আরো একটি প্রশ্ন নিয়ে নি। শুধু রংপুর থেকে লাইনে আছেন জুহি। হ্যালো।
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি জুহি রংপুর থেকে বলছিলাম। আজকে প্যানেলিস্টদের কাছে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভারতে বর্তমানে সম্প্রতি বিস্ফোরণ হয়ে গেছে, আমাদের দেশে বিভিন্ন সময় এই ধরনের বিস্ফোরণ হয়েছে, তো উগ্রবাদীদের দিয়ে যারা এই সমস্ত বিস্ফোরণ ঘটাচ্ছে, তো তারা কি চায়, তাদের লক্ষ্যটা কি সাধারণ জনগণের ক্ষতি করে, আর উগ্রবাদীদের প্রতিকার কিভাবে সম্ভব? এটাই ছিল আজকে আমার প্যানেলিস্টদের কাছে কোশ্চেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের তিনজনকেই। প্রথম প্রশ্ন রুমি বারিক যেটা করেছিলেন যে এটি স্থানীয় উগ্রবাদীদের কাজ নাকি আন্তর্জাতিক উগ্রবাদী চক্র জড়িত, অনেকটা মনিরুজ্জামান নাসিম আলীর প্রশ্নের মতো, এবং ভারত কিংবা বাংলাদেশ মুক্ত নয়। কাইয়ুম খান করেছেন যে বাংলাদেশ তার সীমান্তের নিরাপত্তা কতটুকু পালন করতে পারে, সে দায়িত্ব কিভাবে পালন করতে পারে, এবং জুহি রংপুর থেকে প্রশ্ন করেছিলেন উগ্রবাদীদের লক্ষ্য কি, প্রতিকার কি হতে পারে। আমরা প্রথমেই যাচ্ছি আবারও ডক্টর সাইদ ইফতেকার আহমেদের কাছে।
আমি আগে যেটা বলেছিলাম যে এ সমস্ত উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠী তারা যে রাজনৈতিক লক্ষ্যটি হাসিল করতে চায়, আর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো বা ফ্যাসিস্ট সোসাইটি গড়ে তোলা, এখানে আমরা যদি ফ্যাসিজম সম্পর্কে জানি, ফ্যাসিজম কিন্তু একটি আন্তর্জাতিক মুভমেন্ট, এটি একটি
সুতরাং এরাও এই যে মুভমেন্টটা আমরা দেখছি বিশ্বব্যাপী একটি উগ্রবাদী আন্দোলন, এটি কিন্তু একটি তার একটি আন্তর্জাতিক ডাইমেনশন রয়েছে, এবং তারা তাদের সেই জিনিসটাকে আপনার যেটা করছে, যেহেতু আন্দোলনটার জন্মস্থান হচ্ছে মূলত উন্নয়নশীল মুসলিম দেশগুলোতে, সুতরাং সেই মুসলিম দেশগুলোর যে ইসলাম যে ধর্ম, সেই ধর্মের যে বিভিন্ন রেটরিককে তারা ব্যবহার করছে তাদের সেই আন্দোলনগুলোকে জাস্টিফাই করার জন্য, এবং সেই রেটরিকের একটা বিষয় হচ্ছে যে খিলাফাত, সেই শব্দটিকে তারা ব্যবহার করছে যাতে তারা বুঝাতে পারে যে তারা তারা ধর্মের জন্য কাজ করছে। এবং খিলাফত যে মুভমেন্টটা তত্ত্বগতভাবে সেটা হচ্ছে একটা গ্লোবাল মুভমেন্ট, সুতরাং আমরা যে বিভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা দেখছি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেটা স্থানীয় জঙ্গি গোষ্ঠী ঘটালো, তাদের মধ্যে এক ধরনের ইন্টার কানেকশন বা এক ধরনের সম্পর্ক রয়েছে, এবং তারা অ্যাজ এ পার্ট অফ দ্য গ্লোবাল মুভমেন্ট, সেই মুভমেন্টের অংশ হিসাবে তারা স্থানীয়ভাবে কাজ করছে। সুতরাং তাদের আলটিমেট গোল হচ্ছে খিলাফত, এবং তাদের আশু গোল হচ্ছে যে যে যেই অঞ্চলে তারা কাজ করছে সেই অঞ্চলে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এবং সেটার মাধ্যম হিসেবে তারা যে বিষয়টাকে বেছে নিচ্ছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়া।
প্রফেসর জয়ন্ত রায়।
আমার মনে হয় যে অধ্যাপক ইফতিকার চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন, এবং এটা ঠিক যে স্থানীয় যে জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে আন্তর্জাতিক গোষ্ঠীরও যথেষ্ট যোগাযোগ আছে। আর মনে রাখতে হবে যে বর্তমানে বিস্ফোরণটা কিন্তু আচমকা ঘটেছিল, ওটা ঘটানো হয়নি, অর্থাৎ বোমা তৈরি করতে গিয়ে হঠাৎ একটি ফেটে যায়, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওই দুর্ঘটনা না ঘটলেও ওই ধরনের কার্যকলাপ চলছে এবং অনেকদিন ধরেই চলছে। এবং সেটা প্রমাণ হচ্ছে যে কাছাকাছি যেসব মাদ্রাসায় এমনকি মহিলাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেগুলিও এবার পুলিশের নজরে এসেছে, যেটা দুঃখের বিষয় যে হয়তো আমাদের নিরাপত্তা বাহিনীর প্রতিটি অংশই এ ব্যাপারে সক্রিয় নয়। এবং যেহেতু আমাদের মধ্যে একটা আমাদের যে শাসন ব্যবস্থা, তাদের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে, যেমন আইন শৃঙ্খলাটা মোটামুটি ধরা হয় যে রাজ্যের এখতিয়ার ভুক্ত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হলো, এবং তারা এবার ব্যাপারটা গভীর মনোযোগের সঙ্গে দেখছে, এবং আশা করা যায় যে যে প্রতিবেদনটা আমাদের কেন্দ্রীয় সংস্থা দেবেন সেটার ভিত্তিতে আরো দীর্ঘমেয়াদী কিছু কিছু কাজ করা যাবে। কারণ এটা তো ঠিকই যে যদি এই সব জিনিস রুখতে হয় তার দুটো দিক আছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, অর্থাৎ স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসাবে যারা জঙ্গি তাদেরকে কারারুদ্ধ করা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা তো নিতেই হবে, আর দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসাবে শিক্ষার উন্নতি ঘটাতে হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে, যাতে বিভিন্ন যে যারা সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করছেন তাদের যোগদানের ইচ্ছাটা দুর্বল হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে সন্ত্রাসী গোষ্ঠীগুলি আর তাদের তাদের প্রভাব বাড়াতে ব্যর্থ হবে।
ধন্যবাদ। কাইয়ুম খান একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের নিরাপত্তা দায়িত্বে যারা নিযুক্ত তারা ব্যাপারটি কতখানি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, আর জহি প্রশ্ন করেছিলেন প্রতিকার কিভাবে সম্ভব, প্রতিকারের একটা দিক একটু আগেই অধ্যাপক জয়ন্ত রায় বললেন, এর সঙ্গে আমি মনে করি শাফকাত মুনির আপনি যদি একটু যোগ করেন এবং বাংলাদেশের নিরাপত্তার বিষয়টির উপরও একটু আলোকপাত করেন।
ধন্যবাদ। জুহি রংপুর থেকে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, এবং আমার মনে হয় আমাদের সবারই এই বিষয় নিয়ে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। অধ্যাপক জয়ন্তরা একটু আগে যথার্থই বললেন যে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়টিকে শুধুমাত্র স্বল্পমেয়াদী ভাবে চিন্তা করলে চলবে না, বরং এ বিষয়ে স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী পরিকল্পনা করা প্রয়োজন। বাংলাদেশের মতো একটি দেশের ক্ষেত্রে যখন আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টিকে সামনে আনব, তখন আমাদের মনে রাখতে হবে যে এর জন্য প্রয়োজন সমগ্র সরকার সমগ্র সমাজ ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে এখন বর্তমানে অত্যন্ত জরুরিভাবে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ে জাতীয় নীতি গ্রহণ করা প্রয়োজন, যেখানে পরিষ্কারভাবে বলা থাকবে যে সরকারের প্রতিটি অঙ্গের সরকারের প্রতিটি সংগঠনের কার কি কাজ, তারা কিভাবে বিভিন্ন সংগঠন কিভাবে তাদের লোকবল এবং তাদের সরঞ্জামাদি প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে